সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেগুপ্ত নসরিন কুইন শুরু করছি আজকের নারী কণ্ঠ। আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সাবরিনা ইসলামের সঙ্গে। তিনি একাধারে একজন উদ্যোক্তা, ফটোগ্রাফার এবং লেখিকা। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। সাবরিনা ইসলাম, প্রথমেই স্বাগত জানাচ্ছি নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ শেগুপ্তা, আজকে নারী কণ্ঠে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অশেষ ধন্যবাদ।
আপনি একজন উদ্যোক্তা, ফটোগ্রাফার এবং লেখিকা। আপনি সুপরিচিত স্টেইন গ্লাস কোম্পানি রিফ্লেকশনস এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। বাংলাদেশে এ ধরনের কোনো প্রতিষ্ঠান এর আগে ছিল না। কাচের ওপর এচিং এবং নকশাও রং করার এ ধরনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে আপনি কিভাবে অনুপ্রাণিত হন?
আসলে জিনিসটা শুরু হয় অনেক ছোট থাকতে। আমি যখন নাকি ছাত্রী অবস্থায় প্রথম আমেরিকা যাই, তখন আমার স্টেইন গ্লাস এর প্রথম এক্সপোজারটা হয়। আমি তখন স্টুডেন্ট ছিলাম, যেহেতু বিভিন্ন মিউজিয়াম, চার্চ এগুলো ঘুরতে যেতাম। তো চার্চে যে বিভিন্ন স্টেইন গ্লাস দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। তারপরে আমেরিকাতে থাকতে একটা ছোট্ট কোর্সও করি, একটা ছোট পিসও বানিয়েছিলাম স্টেইন গ্লাসের, কিন্তু সেটা তো আমার শখই থেকে যায়। তারপর তো ফিরে এসে ওটার কিছু করিনি ওটা নিয়ে। তারপরে 1994 সালে আমাদের যখন আমাদের বাড়ি যখন বানাই ঢাকাতে, তখন এটা লেকের পাশে একটা ছোট জমি, তো আমরা হচ্ছিলাম যে লেক দেখা যায় যেন সুন্দর করে, প্রচুর গ্লাস যদি আমরা ব্যবহার করি বাড়িতে এবং এখানে যদি বিভিন্ন জায়গাতে স্টেইন গ্লাস দিই খুব সুন্দর লাগবে। কিন্তু আমি ঘুরে দেখলাম যে বাংলাদেশের কোথাও তো এটা হয়ই না, আশেপাশেও খুব কষ্টকর পাওয়া। আর যাই হোক, আমি বিভিন্ন খুঁজে পেলাম, পেয়ে আমি আমার বাড়িতে সেগুলো এনে বাড়ি থেকে ইম্পোর্ট করে এনে লাগালাম। কিন্তু আমার তখন মনে হচ্ছে দিদিটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। তো আমি যেই আর্কিটেক্টের সাথে কাজ করতাম, উনি আমার যে বাড়ি যে বানিয়েছিলেন, উনি আমাকে বললেন যে আপনি এত সুন্দর কাজ করেছেন, এটা আমার আরেকটা ক্লায়েন্টের জন্য আপনি করুন। তখন আমি বললাম যে আমি আই থিঙ্ক আমার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে এটাকে একটা ব্যবসায় রূপান্তরিত করা যায়। তখন আমি ওই ওনারই সেই কাজটা করার জন্য আমি নিজে বাইরে গিয়ে বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে, তারপরে থাইল্যান্ডে এবং পরে আমেরিকাতে যে ট্রেনিং নিয়ে এবং কিছু ওয়ার্কারদের আমি শিখালাম কাজটা, বিশেষ করে মেয়েদের শিখিয়ে এই কাজটাকে আমি একটা ব্যবসায় পরিণত করলাম। সেখান থেকেই আমার কাজের উপরে এসিং, নকশা, রং করা, সিঙ্গাস এইসব কাজের একটা ব্যবসা শুরু হয়ে যায়। এটার নাম রিফ্লেকশন। এটা আমাদের বাংলাদেশে আমার কোম্পানি একমাত্র যেটা নাকি সমস্ত মিডিয়া নিয়ে কাজ করে।
আচ্ছা,
একটা সামান্য সব থেকেই কিন্তু জিনিসটা আমি একদম অনুপ্রাণিত হয়ে গেলাম।
আচ্ছা, আপনি লিলি অ্যাপারেলস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, কনকর্ড গার্মেন্টস এবং অসমান ইন্টারলাইনিংস লিমিটেড এর পরিচালক। বাংলাদেশে পোশাক ও বস্ত্র শিল্প উন্নয়নে প্রথম থেকেই যারা কাজ করছেন আপনি তাদের মধ্যে একজন, এ সম্পর্কে একটু বলবেন?
আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি আইনের ছাত্রী ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে এলএলবি করছিলাম। এলএলবি শেষ করে আমি আমেরিকাতে পড়াশোনা করতে যাই। তো সেইখানে আমেরিকা থেকে এসে আমি ওখানে একটা স্মল বিজনেস ম্যানেজমেন্টের উপর একটা ডিপ্লোমা কোর্সে গিয়েছিলাম। তো ঢাকায় এসে আমি আবার যখন যে আগে যে কাজ করতাম আমি কারিকাতে, সেখানে যখন জয়েন করলাম তখন আমার মনে হলো যে আমার অ্যাকচুয়ালি আইন আর আমার মনে হয় না প্র্যাকটিস করা হবে। আমি ব্যবসাতে খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম। তখন আমি ভাবলাম যে আমি তাহলে এমবিএ করি। তো ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আমি এমবিএ তে ভর্তি হয়ে গেলাম ইভিনিং প্রোগ্রামে। তখন আমার স্বামীর সাথে, সাইফুল ইসলাম, উনিও ব্যবসায়ী, ওনার সাথে সেখানেই আলাপ হয় এবং আমাদের বিয়ের পরে আমরা দুজনেই এই উনি একটা অ্যাকচুয়ালি গার্মেন্ট বিজনেসটা শুরু করে এবং আমি প্রথমে তো বিয়ের পরে আমি 2-3 বছর একটু বাড়িতেই ছিলাম ছেলেমেয়েদের নিয়ে, নতুন বাচ্চাদের মানুষ করা নিয়ে। তারপরে আমি আস্তে আস্তে তাকে জয়েন করলাম এবং তার সাথে আমি তার হাত ধরেই এই লাইনে এলাম। প্রথমে পার্ট টাইম ছিলাম, কাজটা শিখলাম, তারপরে কাজটা ফুল টাইম হয়ে গেল। আর আমার যেটা খুব ভালো লাগতো যে মানে এই সেক্টরটা, আমরা তো একদম শুরুর দিকে গার্মেন্ট ফ্যাক্টরি, এই সেক্টরে এত মহিলাদেরকে ইনভলভ করা হলো এবং তাদের দেখে আমি আরো ইন্সপায়ার্ড হয়ে গেলাম। তারা কিন্তু এই যে গ্রোথ অফ দ্য উইমেন ইন দিস সেক্টর, এটা যে কত বাড়লো এবং আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানে কত বড় স্ট্রেংথ এটা আমাদের জন্য। এই এইভাবেই এই বস্ত্র শিল্পে, পোশাক শিল্পে আমার আগমন।
আচ্ছা, আপনি তো যেমন বলছিলেন প্রথমে আইন বিষয়ে পড়াশোনা করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, পরে এমবিএ করেন। আপনি আইনের দিকে না গিয়ে ব্যবসার দিকে কেন গেলেন?
এটা আমার মনে হয় কি, আই এম আ বর্ন এন্টারপ্রেনর, আমি একদম বোধহয় বর্নই উদ্যোক্তা। কারণ আমি আমার কিন্তু ফার্স্ট ক্যারিয়ার শুরু করি একদম সেই 17 বছর বয়স থেকে। কারিকা নামে একটা অর্গানাইজেশন ছিল, সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশ হ্যান্ডিক্রাফট কোঅপারেটিভ ফেডারেশন নামে একটা এপিক বডি কোঅপারেটিভ, যারা নাকি বাংলাদেশের রুরাল আর্টিজানদের কোঅপারেটিভ নিয়ে কাজ করত। তো এইখানে আমি এই অর্গানাইজেশনটা যারা শুরু হচ্ছে তখনও তাদের শোরুমও খোলা হয়নি, কিছুই করা হয়নি, সেরকম অবস্থাতে আমাকে একজন বলল যে আমি ভলান্টিয়ার করবো কিনা। তা আমি তখন ল ডিপার্টমেন্টে মাত্র ঢুকেছি ফার্স্ট ইয়ারে, এবং ল আমাদের LLB অনার্স ফার্স্ট ব্যাচ ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স যে ফার্স্ট ব্যাচ হচ্ছিল, এর আগে তো সবাই ল কলেজ গিয়ে পড়তো। তা আমি ভর্তি হলাম ল ডিপার্টমেন্টে, কিন্তু আমাদের ক্লাস দুপুরের আগে শুরু হতো না, তো আমার সকালটা সবসময় ফ্রি থাকতাম। আমি এত ফ্রি সময় নিয়ে আমি কি করবো, তখন আমি এই কারিকাতে জয়েন করলাম। সেখানে আমি জয়েন করে আমি দেখলাম যে আমি বাংলাদেশের যত রুরাল যত আর্টিজানস আছে তাদের সাথে আমি কাজ করার একটা সুযোগ পেয়ে গেলাম, এবং বাংলাদেশ ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করলাম হ্যান্ডিক্রাফটের উপরে, গ্রামের মহিলাদের কাজের উপরে প্রচুর আমার এক্সপোজার হয়ে গেল। এটা আমাকে আরেকটা, তারা যে কত ডিসক্রিমিনেশন ফেস করতো বাড়িতে এবং বাইরে, তো মানে আমি সেটা বলছি 1974-75 এর কথা, যে সেটাও কিন্তু আমি দেখলাম। এবং এটা আমাকে একটা খুব আর্লি এজ থেকে আমার ক্যারিয়ারে যে একটা চিন্তাধারা আমার মধ্যে এসে গেল যে কিভাবে মেয়েদেরকে একটা ইকুয়াল অপরচুনিটি দিতে সাহায্য করা যায়। আমার মনে হয় কোনো মহিলা অনেক কষ্ট করে সে হ্যান্ডিক্রাফট বানিয়েছে, শিকা বানিয়েছে কি জুট ম্যাট বানিয়েছে, ও বিক্রি করতে আসতো, এবং ও যখন ওকে যখন আমরা কিছু জিজ্ঞেস করতাম যে এটার দাম কত, তোমার কত সময় লেগেছে বানাতে, তার সব কথার উত্তর ওই পুরুষ সাথে যারা আসতো তারা উত্তর দিত। তো আমরা তো বললাম যে কেন ও নিজে কথা বলতে পারে না, আমরা এইভাবে মহিলাদেরকে শিখালাম, এম্পাওয়ার করলাম যে হাউ টু টক, কিভাবে নিজেরা নিজের ডিসিশন আমরা নিতে পারি, কিভাবে আমাদের যে রোজগার করছে যে সেই বেনিফিটটা তারা নিজের ক্ষমতা আনার জন্য ব্যবহার করতে পারে। তো এইসব করে আমি এত ইন্টারেস্টেড হয়ে গেলাম যে আমি আইনটাকে একদম ভুলেই গেলাম, ব্যবসার দিকে চলে গেলাম।
আচ্ছা, আপনি তো একজন লেখিকা, ছেলেবেলা থেকেই লিখছেন, কি নিয়ে লিখতে সবচেয়ে ভালো লাগে, লেখার প্রতি কিভাবে এত আগ্রহ জন্মালো?
অ্যাকচুয়ালি আমি যখন একদম ছোট, সেটা আমার মনে হয় ক্লাস 7-8 এর দিক থেকে, আমি ওই যে বাংলাদেশের যত পত্রিকা ছিল, ইংরেজি পত্রিকা ছিল আই থিঙ্ক অবজারভার, ইয়াং অবজারভার, তারপরে বাংলা পেপার ছিল পূর্বদেশ, তার একটা চিলড্রেন্স পেজ ছিল চাঁদের হাট, তারপরে একটা পরে একটু বড় যখন হলাম উইকলি ললনা ছিল, তারপরে দৈনিক বাংলা ছিল, এইসব বিভিন্ন পেপারে আমি লিখতাম ছোট থেকেই। তো আমার বাবা আমাকে অত্যন্ত উৎসাহ দিতেন সবকিছু নিয়ে লিখতে, কোনো গল্প কবিতা থেকে আমি লিখতাম না, আমাকে মানে একটা কিছু দেখলে বা কোনো স্মৃতি কথা নিয়ে, বা আমি বাইরে গেলাম অথবা গ্রামে গেলাম, গ্রামে গিয়ে দেখলাম যে ছায়া ঢাকা মায়া ভরা আমার জন্মভূমি এত সুন্দর আমার শহর, এরকম এইসবের উপরে আমি লিখতে থাকলাম। তো সেই এগুলো থেকেই লেখার প্রতি খুব আগ্রহ জন্মালো। আর আমার বাবা অনেক বই পড়তেন, তো আমি উনিও বই পড়তেন আমিও বই পড়তাম, সেই বই পড়তে পড়তে বোধহয় আরো বেশি লেখার প্রতি আমার আগ্রহ জন্মায়।
আচ্ছা, আপনি তো ভ্রমণ করতে খুব পছন্দ করেন, শুধু তাই না, আপনি একজন ফটোগ্রাফার, খুব জানতে ইচ্ছে করছে ভ্রমণ থেকে কি ফটোগ্রাফির দিকে আপনার আগ্রহ জন্মেছে, নাকি ফটোগ্রাফির কারণেই আপনি দেশ দেশান্তরে ঘুরতে পছন্দ করেন?
অ্যাকচুয়ালি আমি যখন নাকি ছবি কিন্তু তুলতে শুরু করি অনেক ছোট থাকতেই, কারণ আমার মনে আছে যে আমার প্রথম ক্যামেরা আমি পেয়েছিলাম 14 বছর বয়সে। হ্যাঁ, আমার বাবা যাইছে আমার জীবনের অনেক সবকিছু বোধ হয় ওনার ইন্সপিরেশনেই আছে, আমার মার ইন্সপিরেশন ছিল, তারা খুব ছবি তুলতে পছন্দ করতেন, তো তার থেকে আমরা সব ভাই বোনই খুব ইন্টারেস্টেড ছবি তোলাতে। তো আমার প্রথম ক্যামেরা একটা ডিসপোজেবল ক্যামেরা ছিল যখন 14 বছর বয়স, তারপরে কিছুদিন পরে আমি আমেরিকা যাই, তখন আমার বয়স 20, তখন আমি একটা আমার মনে আছে তখন অনেক দাম সেটা $100 দিয়ে একটা ইয়াশিকা ক্যামেরা কিনেছিলাম, এবং আমি ছবি তখন অনেক তুলতাম। তারপরে কিছুদিন মাঝে অনেক বছর বাদ গেল, কারণ ব্যবসা নিয়ে সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আবার এই বছর 10-12 আগে যখন ডিজিটাল ক্যামেরা খুব আসলো, তখন আমি আবার নতুন করে একটা ইন্টারেস্ট নিলাম। তো এইটা ফটোগ্রাফিতে ইন্টারেস্টটা হলে তারপর আমি অনেক ট্রাভেলও করা শুরু করলাম। আগেও ট্রাভেল করতাম, আমি অনেক ছোট বয়স থেকে অনেক ট্রাভেল করছি। তো ট্রাভেল করলেই লিখতাম এবং ছবিও তুলতাম। এখন আস্তে আস্তে যেটা হয়ে গেছে দুটোই কানেক্টেড, আমি যখন বেড়াতে যাই তখন ছবি তুলি, আবার যখন ছবি তোলার জন্য বেড়াতে যাই। এখন কোনটা আগে হচ্ছে এটা আমি নিজেও বুঝতে পারছি না দুটো।
আপনি অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন, কয়েকটি উল্লেখ করছি। Most Outstanding Women Entrepreneur in Asia, ACI Award as Outstanding Women in Corporate Sector, Pride of Bangladesh, DHL Outstanding Women in Business, ইত্যাদি। আপনাকে অভিনন্দন জানাই। একজন নারী উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে যে মেয়েরা একদিন বড় হয়ে ব্যবসা করার, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, আপনি তাদের কি উপদেশ দেবেন, কি পরামর্শ দেবেন?
আমার মেইন জিনিস যেটা আমি বলবো, প্রথম কথা হলো যে আমার একটা কনফেশন আছে যে আমি একজন মহিলা, আমি একজন অত্যন্ত কনফিডেন্ট, সেলফ রিলায়েন্ট, মডার্ন বাংলাদেশি মহিলা। আমি নিজে বলবো যে নিজে ফিল করে যে নিজের ভেতরে যে ইনার যে সেলফটা, আমার নিজের যে সত্তাটা, সেটা কিন্তু কোনো উন্নয়নের কোনো বাধা হবে না, এক্সেপ্ট যে বাধাটা আমি নিজে আমার উপরে দিতে চাই। আমার মনে হয় যে কোনো মহিলাই তার নিজেকে, প্রথম কথা হলো যে নিজেকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি পারবো এবং কখনোই স্বপ্ন দেখা বন্ধ করব না। আমি সারাক্ষণ খুঁজতে থাকবো, আমি যেটা নিজের জীবন দিয়ে দেখেছি যে যখনই আমি কোনো অপরচুনিটি দেখেছি, এই যেমন গ্লাসের ব্যাপারটা, যেমন আমি বললাম যে আমি যখন নাকি বাড়ির জন্য করলাম তখন মনে হলো এখানে একটা সুযোগ আছে আমার গ্লাসের একটা বিজনেস করার, আমি সেই সুযোগটা নিলাম। যখনই আমি একটা উইন্ডো অফ অপরচুনিটি দেখবো সেইটাকে আমার সিজ করতে হবে। আর দ্বিতীয় কথা আমি যেটা বলবো যে নলেজ ইজ পাওয়ার, এই জ্ঞান আমাদের জন্য সবকিছু, এবং আমাদের কোনো সময় আমরা যেন শেখা বন্ধ না করি। প্রতিদিন আমরা শিখি, প্রত্যেকটি মানুষের থেকে আমরা শিখি, প্রত্যেকটা জিনিস থেকে, অভিজ্ঞতা থেকে আমরা শিখি। এবং থার্ড কথা যেটা হচ্ছে, এবং খুব ফাইনাল কথা, যে এই শর্টকাট কোনো নেই সাকসেসের, ভীষণ প্যাশন থাকতে হবে, অত্যন্ত পরিশ্রম করতে হবে এবং অত্যন্ত ডেডিকেশনের সাথে কাজ করলে আমরা আমাদের স্বপ্ন সফল করতে পারবো এবং আমরা সাকসেসফুল হব। এবং সাকসেসফুল ডাজেন্ট মিন যে আমার অনেক টাকা পয়সা হবে, সাকসেসফুল হবে যে আমার নিজের স্বপ্নটাকে আমি সফল করতে পারছি। এবং অনেকেই না অনেক এই তো একটা ফ্যাক্টর মনে করতে পারে যে আমার বয়স চলে গেল, আমি কিছু করতে পারলাম না। সেখানে আমি বলবো যে আমি এই বয়সে এসে, আমার বয়স 64 বছর হচ্ছে, আমি এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আমার কত কিছু করা বাকি আছে, আমি কোনো কিছু আমাকে থামতে দিই না। আমার মনে হয় যে আমার সারাক্ষণ নিজেকে ইনোভেট করতে হবে, সবসময় আমার দেখতে হবে যে আমি সামনে কি করতে পারি যেটা আমার মনের জন্য, আমার পারিপার্শ্বিক পরিবেশের জন্য সুন্দর একটা সময় হবে, আমি সময়টা সুন্দর করে কাটাবো, একটা মিনিংফুল সময় আমি এই পৃথিবীতে কাটাবো। তো স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, আমরা যেন সেটা কখনো না ভুলি।
সাবরিনা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে নারী কণ্ঠে আসবার সুযোগ দেওয়ার জন্য।